الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا
اے وہ لوگو جو ایمان لائے ہو
ہے جرا ایمان اینچ
اللہ کی اطاعت کرو
আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং তোমাদের শাসকদেরও, আর যদি কোনো বিষয়ে শাসকদের সাথে তোমাদের মতভেদ হয় তাহলে এমন বিষয়ে আল্লাহ এবং রসুলের দরবারে সোপর্দ করো। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখো, এটি সর্বোত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে সবচেয়ে উত্তম। এই আয়াতে একজন প্রকৃত মুমিন সম্পর্কে একটি নীতিগত কথা বলা হয়েছে, তাকে তার আনুগত্যের বৈশিষ্ট্যকে উত্তমভাবে প্রকাশ করতে হবে, সন্দেহমুক্ত আনুগত্য করতে হবে, খোলাও করে তুলে ধরতে হবে তার এতাতের বৈশিষ্ট্য। তা আল্লাহর এতাত হোক বা আল্লাহর রসুলের আনুগত্য হোক বা শাসকদেরই আনুগত্য হোক না কেন, অবশ্য সরকার যদি আল্লাহ এবং রসুলের স্পষ্ট শিক্ষা পরিপন্থী কোন নির্দেশ দেয়, তাহলে আল্লাহ এবং রসুলের নির্দেশই অগ্রগণ্য হবে। কিন্তু যদি ধর্মীয় বিষয়ে
দখলন্দাজি
হস্তক্ষেপ না করে, তাহলে
মুসলিম হোক,
শাসক মুসলমান হোক বা অমুসলিম, তাদের আনুগত্য বা এতাত আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ সম্পর্কে এক জায়গায় বলেন, কোরআনে নির্দেশ রয়েছে আনুগত্যের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এখানে যদি কেউ বলে যে গভর্নমেন্ট বা সরকার মিনকুম অর্থাৎ তোমাদের মধ্য থেকে শব্দে অন্তর্ভুক্ত নয়, তাহলে এটি তার স্পষ্ট ভ্রান্তি। সরকার যে কথা শরীয়ত সম্মত বলে তা মিনকুমের অন্তর্ভুক্ত, তারা মিনকুমের অন্তর্গত। যারা আমাদের বিরোধিতা করে না তারা আমাদেরই অন্তর্ভুক্ত, আমাদেরই লোক। তিনি বলেন যে কোরআনের আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সরকারের বা গভর্নমেন্টের আনুগত্য করা উচিত, এটি স্পষ্ট কোরআন থেকে। যে এই আয়াতে এদিকে ইশারা বা ইঙ্গিত রয়েছে সরকারের আনুগত্য করা উচিত বা এতাত করা উচিত। অতএব এই যুগের হাকাম আদাল বা ন্যায় বিচারক আর সুবিচারক মসীহ মওউদ এটি স্পষ্ট করেছেন, আল্লাহ এবং তাঁর রসুলের স্পষ্ট নির্দেশাবলীর পরিপন্থী যদি কোন নির্দেশ থাকে তা বাদ দিয়ে জাগতিক অন্যান্য বিষয়ে মোমেনের কাজ হল দেশীয় আইন একশতভাগ মেনে চলা। এই স্মরণালী নীতি যদি আজকের যুগের মুসলমানরা অনুসরণ করত, অর্থাৎ যুগের সরকার বা শাসকের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব না হওয়া উচিত নয়, এটি যদি তারা মেনে চলত, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে যে ফেতনা ফসাদ আর নৈরাজ্য বিরাজমান রয়েছে তা অনেকটা দূরীভূত হতে পারে। আমি এখন এই বিতর্কে যাচ্ছি না যে শাসকদের কতটা দোষ আর যারা শাসিত তাদের কতটা দোষ রয়েছে, আর এই কারণে উম্মতে মুসলিমা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই আলোচনায় না গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটা দীর্ঘ উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যা আনুগত্যের মান, এতাতের গুরুত্ব, আনুগত্য না করার ক্ষয়ক্ষতি আর ইসলামের প্রসার এবং বিস্তারের ক্ষেত্রে এতাতের ভূমিকা এবং এতাতের বিভিন্ন দিক নিজের মাঝে রাখে। এ যুগে আহমদিরাই একমাত্র সঠিক এতাতের দৃষ্টান্ত স্থাপন করতে পারে আর পৃথিবীকে
মুসলমানকে বকার কো
দেখাতে বা বলতে পারে যে কিভাবে মুসলমানদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু এক্ষেত্রে নিজেদের ব্যবহারিক দৃষ্টান্ত প্রথমে দৃষ্টিতে রাখা চাই, নিজেদের আনুগত্যের মানকে উন্নত করার দিকটি উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে অর্থাৎ আল্লাহ এবং তার রসুল এবং বাদশাহদের আনুগত্য করো। আনুগত্য এমন একটি বিষয় যে সত্যিকার অর্থে যদি এতাত করা হয় তাহলে হৃদয়ে এক জ্যোতি আর আত্মায় একটি সুখ ও আনন্দ আর জ্যোতি সৃষ্টি হয়। সংগ্রাম বা চেষ্টা সাধনার ততটা প্রয়োজন নেই যতটা এতাত বা আনুগত্যের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, শর্ত হল এতাত সত্যিকার এতাত হওয়া চাই, এটি একটি কঠিন বিষয়। এতাত বা আনুগত্যে নিজের কামনা বাসনার উপর ছুরি চালানো আবশ্যক হয়ে যায়, এছাড়া কোনোভাবে আনুগত্য বা এতাত করা সম্ভব নয়। কামনা বাসনা এমন একটি বিষয় যা বড় বড় একত্ববাদীদের হৃদয়েও প্রতিমা এ পর্যবসিত হতে পারে, প্রতিমা বা মূর্তির রূপ ধারণ করতে পারে। সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিম কতটা কৃপাধন্য ছিলেন, তারা কতটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিলীন জাতি ছিলেন। এটি সত্য কথা যে কোন জাতি জাতিসত্তায় রূপান্তরিত হতে পারে না, তাদের মাঝে জাতিগত এবং সাম্প্রদায়িক প্রেরণা সঞ্চার করা হয় না যতক্ষণ আনুগত্যের নীতি তারা অনুসরণ না করবে। আর যদি মতভেদ এবং বিভেদ থেকে যায় তাহলে নিশ্চিত হতে পারো যে এগুলো পতনের এবং পশ্চাৎপদতারই লক্ষণ। তিনি বলেন মুসলমানদের দুর্বলতা এবং অধপতনের কারণগুলোর মাঝে পারস্পরিক মতভেদ এবং অভ্যন্তরীণ বিবাদ বিতণ্ডাও রয়েছে। অতএব যদি মতভেদ ছেড়ে দেয় আর একজনের আনুগত্য করে যার আনুগত্য এবং তাদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাহলে যে কাজেই করতে চায় তা হয়ে যায়। আল্লাহ তাআলার পবিত্র হাত জামাতের উপর থাকে, অর্থাৎ জামাতের পক্ষে কাজ করে। এতে অন্তর্নিহিত রহস্য হল আলাদা আলাদা একত্ববাদ বা তৌহিদ বা ঐক্যকে পছন্দ করে না, আর ওই ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ এতাত বা আনুগত্য না করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা সুমহান এবং সুচিন্তিত মতামত ও দৃষ্টিভঙ্গি রাখতেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে গঠন করেছিলেন যে তারা রাজনীতির নীতিমালা সম্পর্কে সবিশেষ অবহিত ছিলেন, কেননা চূড়ান্ত পর্যায়ে তারা অর্থাৎ হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম এবং অন্যান্য সাহাবারা যখন খলিফা নির্বাচিত হন তাদের হাতে রাজত্ব আসে, তারা যত সুন্দরভাবে এবং সুব্যবস্থার সাথে রাজত্বের বাগডোর নিয়ন্ত্রণ করেছেন তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের মতামত সুচিন্তিত মতামত প্রদানের কত অসাধারণ যোগ্যতা ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের অবস্থা দেখুন, যেখানে মহানবী কিছু বলেছেন তারা নিজেদের সকল মতামত এবং নিজেদের সকল জ্ঞান ও বুদ্ধিকে তুচ্ছ জ্ঞান করেছেন, আর আল্লাহ তাআলার রসুল যা কিছু বলেছেন সেটিকেই অবশ্য অনুসরণীয় জ্ঞান করেছেন। আনুগত্যের মাঝে যে তারা কত বেলেন ছিলেন তা দেখুন, তার ওজুর অবশিষ্ট পানিকে বরকতময় জ্ঞান করতেন। যদি তাদের মাঝে এতাত এবং সমর্পণের বৈশিষ্ট্য না থাকত, বরং সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গিকে অগ্রগণ্য মনে করতেন আর ভেদাভেদ দেখা দিত, তাহলে তারা এত মহান পদমর্যাদা লাভ করতে পারতেন না। আমার মতে শিয়া সুন্নিদের মধ্যকার বিবাদ মীমাংসার জন্য একটি প্রমাণেই যথেষ্ট যে সম্মানিত সাহাবাদের মাঝে পারস্পরিক ভেদাভেদ কোন প্রকার ভেদাভেদ এবং শত্রুতা ছিল না, কেননা তাদের উন্নতি এবং তাদের সফলতা এ বিষয়ের সাক্ষ্য বহন করে যে তারা ঐক্যবদ্ধ জাতি ছিলেন, কারো কারো বিরুদ্ধে কোন শত্রুতা ছিল না। নির্বোধ শত্রুরা বলে যে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেছে, কিন্তু আমি বলছি যে এই কথা সত্য নয়। প্রকৃত কথা হল হৃদয়ের স্রোতস্বিনী এতাতের পানিতে কানায় কানায় ভরে প্রবহমান ছিল। এটি সেই এতাত এবং অক্ষেরই ফসল যে তারা অন্যের হৃদয় জয় করেছেন, অন্যদের বশীভূত করেছেন। আমার মতামত হল যে তরবারি তাদেরকে হাতে নিতে হয়েছে সেটি শুধু আত্মরক্ষামূলক ভাবে নিতে হয়েছে, নতুবা তারা তরবারি হাতে না নিলে শুধু কথার মাধ্যমে তারা পৃথিবী জয় করতে পারতেন। সুখন কজদিল বেরু আয়েদ নশীন লাজরম পর দিল, অর্থাৎ যে কথা হৃদয় থেকে উদ্ভূত হয় এতে সন্দেহ নেই যে তার হৃদয় অবশ্যই প্রভাব বিস্তার করে। মন থেকে উদ্ভূত কথা মন জয় করে। তিনি বলেন যে তারা একটি সত্য গ্রহণ করেছিলেন এবং আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন, কোন প্রকার কৃত্রিমতা বা প্রদর্শন বা লোক দেখানো আচরণ ছিল না। তাদের নিষ্ঠাই তাদের জন্য সফলতা বয়ে এনেছে। এটি সত্য কথা যে নিষ্ঠাবান নিষ্ঠার তরবারি ব্যবহার করে সফলতার জন্য। তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা অবয়ব যাতে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসার জ্যোতি ছিল, যাতে ছিল জালালি এবং জামালি অর্থাৎ প্রতাপ ও সৌন্দর্যের বৈশিষ্ট্য, তাতে অসাধারণ আকর্ষণ ছিল যা অবলীলায় হৃদয়কে তার প্রতি আকৃষ্ট করত। এরপর তার জামাত রসুলের আনুগত্যের সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অবিচলতা অলৌকিক মজিদা থেকেও বড় নিদর্শন ছিল। যারাই তাদেরকে দেখত তারা অবলীলায় তাদের পানে ছুটে আসত। তারা যে নমুনা দেখিয়েছেন যে আদর্শ অবিচলতার সাথে প্রদর্শন করা অব্যাহত রেখেছেন তারই নিদর্শন, যেই তা দেখেছে সে অবলীলায় তাদের পানে ছুটে এসেছে। এক কথায় সাহাবাদের মতো ঐক্য এবং অবস্থার এখনো প্রয়োজন রয়েছে, কারণ আল্লাহ তারা এই জামাত যা মসিহ মওউদের হাতে গঠিত হচ্ছে সেই জামাতের সাথে সম্পৃক্ত করেছেন বা অন্তর্ভুক্ত করেছেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করেছেন। আর জামাতের উন্নতি এমন লোকদের আদর্শের মাধ্যমে হয়ে থাকে, তাই তোমরা যারা মসিহ মওউদের জামাত আখ্যায়িত হয়ে সাহাবাদের জামাতের সাথে মিলিত হওয়ার বাসনা রাখো, নিজেদের মাঝে সাহাবাদের বৈশিষ্ট্য সৃষ্টি করা আনুগত্য হলে এমনই হওয়া উচিত। পরস্পরে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এমনই হয়ে থাকে, সকল রং সকল বৈশিষ্ট্যে সকল ক্ষেত্রে তোমরা সেই রং এবং বৈশিষ্ট্য ধারণ করা যা সাহাবাদের ছিল। এই উদ্ধৃতিতে তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম অনেক বিষয়ের পর্দা উন্মোচন করেছেন। প্রথম কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। এরপর উলুল আমর অর্থাৎ তোমাদের সর্দার এবং শাসকদের আনুগত্য করো, এতে সরকারের ব্যবস্থাপনাও এসে যায় এবং জামাতের ব্যবস্থাপনাও এর অন্তর্ভুক্ত। আর খেলাফতের ইতাআত এবং আনুগত্য এই উভয়ের আনুগত্য থেকে বেশি গুরুত্ব রাখে, কেননা খেলাফত আল্লাহ এবং রসুলের নির্দেশেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে। জামাতের নিজাম বা ব্যবস্থাপনা খেলাফতের অধীনস্থ, আর এটি খেলাফতেরই সৌন্দর্য যে অনেক সময় জামাতের ব্যবস্থাপনাকে পরিচালনার জন্য নিযুক্ত কর্মী এবং জামাতের সদস্যদের সম্পর্কের মাঝে যদি কোনো ঝগড়া এবং বিবাদ দেখা দেয়, খলিফা নিজেই তার সমাধান করেন, এটি তার দায়িত্বের দায়িত্বাবলীর অন্তর্গত বিষয়। এখানে এটি স্পষ্ট হওয়া উচিত যে আমি যেভাবে বলেছি খিলাফতের ইতাআত এবং আনুগত্য সরকারের আনুগত্যের চেয়ে বেশি গুরুত্ব রাখে, তো কারো এই বিষয়টি ভুল বোঝা উচিত নয়। খলিফা ওয়াক দেশীয় আইন সবচেয়ে বেশি সচেতনতার সাথে মেনে চলেন, মেনে নিজেই চলেন এবং মানান। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে উলুল আমর বলতে জাগতিক দৃষ্টিকোণ থেকে বাদশাহকে বোঝায় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যুগ ইমামকে বোঝায়। তো সরকারের জাগতিক নিয়মের সমান্তরালে একটা আধ্যাত্মিক ব্যবস্থাপনাও কাজ করে এবং করতে পারে। আমরা সৌভাগ্যবান যে এই আধ্যাত্মিক ব্যবস্থাপনার আমরা অংশ, আর যুগ ইমাম প্রবর্তিত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থা প্রবর্তন করেছেন, যা আল্লাহ এবং রাসূলের অনুশাসন হৃদয়ে প্রতিষ্ঠার সংগ্রামে চেষ্টায়রত থাকে। আর ঝগড়া এবং বিতণ্ডার পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশ অনুসারে সিদ্ধান্ত করে থাকে। এটিও আমাদের প্রতি খোদার সুমহান অনুগ্রহ যে খেলাফত ব্যবস্থা যা আমাদের মাঝে রয়েছে, নতুবা আল্লাহ এবং রাসূলের দিকে বিষয় ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুক্তালেফ ফিরকা এবং ফিকাবিদদের নিজস্ব ব্যাখ্যা এবং তাফসীর রয়েছে, যা এমন যে কোন কোন বিষয়ের সমাধানের পরিবর্তে সমধিক জটিলতা সৃষ্টি করে এবং জটিলতার জন্ম দিতে পারে। অনুরূপভাবে সরকারের সাথে লেনদেনের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। অতএব কোন বিষয়ের ব্যাখ্যা এবং সিদ্ধান্ত খেলাফতের অধীনস্থ থেকেই করা সম্ভব। এর জন্য আহমদেরা যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক না, আল্লাহ তাআলার তা যথেষ্ট হবে না। আর এই কৃতজ্ঞতার বহির প্রকাশ ঘটতে পারে খেলাফতের পূর্ণ আনুগত্যের মাধ্যমে। হযরত মসীহ ইসলাম এছাড়া এই কথাও বলেছেন, আর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আন্তরিকভাবে যদি আনুগত্য করা হয় তাহলে হৃদয়ে এক জ্যোতি এবং আত্মায় এক ধরনের আনন্দ, প্রশান্তি এবং আলো সৃষ্টি হয়। নিঃসন্দেহে এর অর্থ হল আধ্যাত্মিক ব্যবস্থাপনার আনুগত্য। এটি প্রত্যেক ব্যক্তির নিজের ব্যক্তিগত আনুগত্যের মানকে যাচাইয়ের জন্য একটা মাপকাঠি, হৃদয়ে কি জ্যোতি সৃষ্টি হচ্ছে, আত্মা কি প্রশান্তি বোধ করছে, আত্মায় কি জ্যোতি সৃষ্টি হচ্ছে। প্রত্যেক ব্যক্তি যদি এটি নিয়ে ভাবে এবং চিন্তা করে প্রণিধান করে, তাহলে নিজের এতাহাতের মান সে নিজেই যাচাই করতে পারবে যে কোন মানে কোন পর্যায়ে সে রয়েছে, সে কতটা আল্লাহর আনুগত্য করছে আর কতটা রসুলের এতাহাত করছে, আর কতটা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মাধ্যমে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার সে আনুগত্য করছে। যদি আল্লাহ এবং রসুলের আনুগত্যের মাধ্যমে কোন জ্যোতি লাভ না হয়, তিনি বলেন যে সবকিছু তাহলে অর্থহীন। সরকারের আনুগত্যের ফলে শান্তি হয়তো প্রতিষ্ঠিত হবে, কিন্তু আধ্যাত্মিক জ্যোতি এবং আধ্যাত্মিক স্বাদ ও আনন্দ আধ্যাত্মিক ব্যবস্থাপনার আনুগত্যের মাধ্যমেই লাভ হতে পারে। এরপর আধ্যাত্মিক মানকে উন্নয়নের জন্য তিনি একটি কথা যা বর্ণনা করেছেন তা হল, তিনি বলেন সংগ্রাম এবং সাধনার তত প্রয়োজন নেই যতটা আনুগত্যের প্রয়োজন রয়েছে। মানুষ যতই চেষ্টা প্রচেষ্টা বা সাধনা আর সংগ্রাম করুক না কেন, যদি আনুগত্য এবং ইতাআত না করে তাহলে মানুষ আধ্যাত্মিক আনন্দ আধ্যাত্মিক স্বাদ এবং আধ্যাত্মিক জ্যোতিও লাভ করতে পারে না এবং জীবনের শান্তিও আসতে পারে না। যারা নিজেদের নামাজ এবং ইবাদত নিয়ে অনেক গর্ব করে আর আনুগত্য থেকে বেরিয়ে যায়, তা ছেড়ে দেয়, তারা খোদার ফজল এবং কৃপারাজির উত্তরাধিকারী হতে পারে না। এরপরে তাহাতের সঠিক মানে উপনীত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা যা তিনি বর্ণনা করেছেন তা হল, আনুগত্যের ক্ষেত্রে আনুগত্য করতে গিয়ে কামনা বাসনার উপর ছুরি চালানো আবশ্যক, নিজের অহংকারকে পদদলিত করতে হবে, নিজের আমিত্বের গলায় ছুরি চালাতে হবে, নিজের চাওয়া পাওয়াকে আল্লাহ এবং তার রসুলের ইচ্ছার অধীনস্থ করতে হবে, তাহলেই তাআতের ক্ষেত্রে প্রকৃত মানে উপনীত হওয়া সম্ভব হবে। নতুবা তিনি বলেন এছাড়া আনুগত্য বা এতাত করা সম্ভবই নয়। তিনি বলেন বড় বড় একত্ববাদীদের হৃদয়ও প্রতিমা মাথা চাড়া দিতে পারে, এমন মানুষ যারা এক আল্লাহর ইবাদতকারী, যারা বলে যে আমরা এক আল্লাহকে মানি,
সবসময়
তাদের দাবি অনুসারে তাদের হৃদয়ে খোদা তালায় বিরাজ করেন। তিনি বলেন যে এমন মানুষের হৃদয়ে মূর্তি ও প্রতিমা রাজত্ব করতে পারে, নিঃসন্দেহে এক আল্লাহর ইবাদতের দাবি থাকতে পারে, কিন্তু অহংকার ও আত্মশ্লাঘার মূর্তি এবং প্রতিমা তাদের হৃদয়ে বদ্ধ থাকে, যা এক পর্যায়ে গিয়ে মানুষকে সামান্য আনুগত্য থেকে বঞ্চিত রাখে। বড় বড় বিষয়ের ক্ষেত্রে আনুগত্য তো দূরের কথা। তিনি স্পষ্ট করেছেন যে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম প্রকৃত এতাত এবং আনুগত্যের পরেই আনুগত্যের বা ইবাদতের সেই সুমহান ফলাফল লাভ করেছেন যা আজকে আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এক হাদিসে এসেছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত কিভাবে করা উচিত সে সম্পর্কে বলেন যে, হাবশি কোন ক্রীতদাস যদি তোমাদের আমির নিযুক্ত করা হয় তার এতাত এবং আনুগত্য করো। তিনি বলেন যে কিশমিশের দানার মতো মাথা ধারী ব্যক্তিও যদি আমির নিযুক্ত হয় তার আনুগত্য করো, অর্থাৎ বিবেক বুদ্ধির দিক থেকে যদি তার ত্রুটিও থাকে তবুও তার এতাত এবং আনুগত্য করো। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জাতিগত উন্নতিকে আনুগত্যের সাথে সম্পৃক্ত করে এটি স্পষ্ট করেছেন যে কোন জাতি আখ্যায়িত হতে পারে না এবং তাদের মাঝে জাতিগত সম্প্রদায়গত এবং ঐক্যের প্রেরণা সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত আনুগত্যের নীতি অনুসরণ না করবে। অতএব এই নীতি অনুসরণের মাঝেই উন্নতির রহস্য নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাও বলেছেন যে উন্নতি জামাতবদ্ধভাবে থাকার মাঝে, যোগ ইমামের কথা শোনার মাঝে এবং আনুগত্যের মাঝেই নিহিত, এছাড়া উন্নতি লাভ করা সম্ভব নয়। আজকে এই মূল কথাকে যদি মুসলমানরা বুঝে তাহলে এমন মহান এক শক্তিতে তারা পরিণত হতে পারে যাদের পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। কিন্তু আমরা যারা আহমদী আখ্যায়িত হই, আমাদেরকে পূর্ণ আনুগত্যের মানদণ্ডে পাশ হতে হবে, পাশ করতে হবে এতাত বা আনুগত্য। আধ্যাত্মিক জামাতের জন্য আল্লাহ তাআলা পরিণামের দিক থেকে সর্বোত্তম আখ্যায়িত করেছেন। আর এটি সত্য কথা যে আনুগত্য করলে পরিণাম অবশ্যই শুভ হবে, এর মাধ্যমে বিপ্লব আসবে, বিপ্লব সাধিত হবে। কিন্তু বিভিন্ন জাগতিক ব্যবস্থাপনায় আমরা দেখি যে আনুগত্যের যে স্পিরিট বা প্রেরণা, কত বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে ইতিহাসে আমরা নেপোলিয়ন সম্পর্কে দেখি এবং পড়ি। বলা হয় যে ফ্রান্সের ক্ষমতার বাগডোর তিনি তখন নিজের হাতে নিয়েছেন যখন ফ্রান্স উন্নতির শিখর থেকে ক্রমশ অধঃপতিত হচ্ছিল, দেশ ক্রমশ পতনের দিকে যাচ্ছিল। নেপোলিয়ন জনসাধারণকে বলে যে যতদিন তোমাদের মাঝে বিভেদ এবং অনৈক্য থাকবে তোমরা সফল হতে পারবে না, যদি এতাত করো আনুগত্যের চেতনায় সমৃদ্ধ হও তাহলে তোমরা জয়যুক্ত হবে, উন্নতি করবে, নিজেদের সত্যিকার মর্যাদা লাভে সক্ষম হবে। যারা দেশের শুভাকাঙ্ক্ষী ছিল তারা নেপোলিয়নের কথা শিরোধার্য করে মানে এবং তার চতুর্পাশে তারা সমবেত হয়, ঐক্যবদ্ধ হয়, তাকে নেতা নিযুক্ত করে এতাত এবং আনুগত্যের সর্বোত্তম দৃষ্টান্ত তারা স্থাপন করে এবং প্রেরণা তিনি তাদের মাঝে সঞ্চার করেন যে তারা তার চতুর্পাশে সমবেত থাকত এবং তার সব কথা শিরোধার্য করত। বরং বলা হয় যে তারা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যে এটি নেপোলিয়নের নিজের জীবনে এক বিপ্লব এনেছে। যদিও মানুষকে তিনি এতাতের জন্য বলতেন কিন্তু তারা যখন এতাত করল সে তাদের এতাত নেপোলিয়নের জীবনে বিপ্লব আনে। যাই হোক, একটি সময় এমনও আসে যখন এক বড় যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয় আর ইটালির একটি দ্বীপে তাকে দেশান্তরিত করা হয়, আবদ্ধ রাখা হয়। সেখানে কিছুদিন পর কারো সাহায্যে আবার সে মুক্তি লাভ করে এবং পুনরায় ফ্রান্সের উপকূলে ফিরে আসে। ততদিনে ফ্রান্সে নতুন সরকার এবং নতুন ব্যবস্থাপনা রাজত্ব করছিল, প্রবর্তিত ছিল বাদশাহ। পাদ্রীদেরকে ডেকে তাদের মাধ্যমে বাইবেলে হাত রেখে সৈন্যদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল তারা নতুন সরকারের আনুগত্য করবে, এতাত করে। বাদশাহ বাইবেলে হাত রেখে অঙ্গীকার নিয়েছেন এই জন্য যে সে জানত যে নেপোলিয়ন মানুষের মাঝে এতাত ও আনুগত্যের এমন প্রেরণা সঞ্চার করেছিল যে যদি সে ফিরে আসে তাহলে মানুষ পুনরায় তার দলে যোগ দেবে। নেপোলিয়ন যখন কারাগার থেকে কোনোভাবে মুক্তি লাভ করার পর ফ্রান্সে ফিরে আসে তখন সেখানে সে নিজের চতুর্পাশে এমন লোকদেরকে, ভূস্বামীদের এবং সাধারণ মানুষের নিজের চতুর্পাশে সমবেত করতে থাকে। যারা তার প্রতি অনুগত ছিল তাদের একত্রিত করেন। তারা কোনো অভিজ্ঞ সেনাবাহিনী ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না। যাই হোক, বাদশাহ যখন এটি জানতে পারে সে এক জেনারেলকে সৈন্যবাহিনী সহ পাঠায় তাকে নিশ্চিহ্ন করার জন্য। দৈবক্রমে তারা এমন একটি স্থানে মুখোমুখি হয় যে জায়গায় ছিল একটা সংকীর্ণ গিরিপথ যেখানে মাত্র কয়েক ব্যক্তি পাশাপাশি অতিক্রম করতে পারত। নেপোলিয়ন তার সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশে তারা এগিয়ে যায় কিন্তু সরকারি বাহিনী গুলির বৃষ্টি বর্ষণ করে তাদেরকে হত্যা করে। এরপর সে আরো সৈন্য পাঠায়, তারাও মারা যায়। একই পরিণতির তারা সম্মুখীন হয়। অবশেষে সৈন্যরা বলে যে সামনে অগ্রসর হওয়ার কোন সুযোগ নেই, সামনে শত্রু, রাস্তা সংকীর্ণ, এদিক সেদিক হওয়া তো সম্ভব নয়। একই সাথে তারা এটিও বলে যে আমরা বাইবেল হাতে নিয়ে কসম খেয়েছি যে অঙ্গীকার করেছি যে সরকারের সাথে থাকব আর সৈন্যদেরকে আমরা এভাবে হত্যা এবং নিশ্চিহ্ন করব। যাই হোক, আমরাও পুরোপুরি আক্রমণ করতে পারছি না কেননা গিরিপথ খুবই সংকীর্ণ আর আমরাই প্রাণ হারাচ্ছি। নেপোলিয়ন নিজেই যেহেতু সেই সরকারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন আনুগত্য এবং আনুগত্যের প্রেরণায় তাদের সমৃদ্ধ করেছিলেন, নেপোলিয়ন তার অনুগত যে বাহিনী ছিল তাদেরকে বলেন যে তোমরা গিরিপথে যাও আর বলো যে নেপোলিয়ন বলছেন রাস্তা খালি করে দাও। কিন্তু এটি শোনার পরও সরকারি সৈন্যরা গুলি বর্ষণ করতে থাকে এবং বলে যে বাইবেল হাতে নিয়ে আমরা শপথ করেছে, তাই শপথ করেছে, তাই নেপোলিয়ান নির্দেশ মানা আমাদের জন্য সম্ভব নয়। নেপোলিয়ান এটি বিশ্বাস করতে পারেননি, কেননা তার ধারণা ছিল যে আমি এমন ভাবে এদের প্রশিক্ষণ দিয়েছি যে এটি সম্ভবই নয় যে তারা আমার কথা মানবে না, কারণ আমি তাদের মাঝে আনুগত্যের এবং এতাতের প্রেরণা সঞ্চার করেছি। এটি কিভাবে হতে পারে, তারা আমার বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়বে, সে আরো সৈন্য পাঠিয়েছে, তারাও মারা যায়, একই পরিণতির সম্মুখীন হয়। তারা অবশেষে নেপোলিয়ন নিজে যাওয়ার সিদ্ধান্ত নেন যে আমি গিয়ে দেখব কিভাবে তারা আমার কথা অস্বীকার করতে পারে। তিনি যান এবং বলেন যে আমি নেপোলিয়ন, তোমাদেরকে বলছি যে রাস্তা ছেড়ে দাও। সরকারি বাহিনীর জেনারেল বলে যে এখন দিন বদলে গেছে, আমরা নতুন সরকারের সাথে বিশ্বস্ততার অঙ্গীকার করেছি, কিন্তু নেপোলিয়নের দৃঢ় বিশ্বাস ছিল যে আনুগত্যের পাঠ নেপোলিয়ন নিজে তাদেরকে দিয়েছেন, আর এত দ্রুত তারা সেই পাঠ বিস্তৃত হতে পারে না। নেপোলিয়ন বলেন যে আমার সৈন্যদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, যদি আমার শেখানো পাঠ তোমরা ভুলে যাও। সরকারি বাহিনীকে তিনি বলেন যদি আমার শেখানো লেসন বা পাঠ যদি তোমরা ভুলে যাও, তাহলে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, যার ইচ্ছা হয় নিজের বাদশার বুকে গুলি করতে পারে। আমি এতদিন তোমাদের মাঝে রাজত্ব করছিলাম, তোমরা যদি নিজেদের বাদশাকে হত্যা করতে চাও তাহলে হত্যা করো, আমার পক্ষে আমার বক্ষ লক্ষ্য করে গুলি করো। নেপোলিয়নের এই কথা বলতেই সেই সকল সৈন্যদের পুরো বিশ্বস্ততা এবং আনুগত্যের পুরনো প্রেরণা ফিরে আসে, তারা নেপোলিয়ন জিন্দাবাদ বলে তার সেনাবাহিনীতে যোগ দেয়। আর এটিও বলা হয় যে তাদের মাঝে অনেকেই শিশুর মতো অঝরে কাঁদছিল। এই সংবাদ যখন সরকারি বাহিনীর জেনারেলের কর্ণগোচর হয়, সে পিছনে ছিল সৈন্যদের সাথে, সে এগিয়ে আসে আক্রমণের জন্য, কিন্তু তার কানে যখন নেপোলিয়নের কথা পৌঁছে যে তোমাদের বাদশাহ নেপোলিয়ন তোমাদের ডাকছেন, তখন সেই বাহিনী এবং জেনারেল পরের যে অঙ্গীকার ছিল সরকারের সাথে সেটি তারা বিস্তৃত হয়, আর আনুগত্যের প্রথম যে অঙ্গীকার ছিল তার উপর তারা ফিরে আসে, প্রতিষ্ঠিত হয়। তো এ ছিল নেপোলিয়নের প্রচেষ্টা। ফ্রান্সের ভয়াবহ অনৈক্যের মাঝে তিনি আনুগত্যের সুগভীর প্রেরণা সঞ্চার করেছেন। হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় এই দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন, নেপোলিয়ন বা তার মতো অন্যান্য নেতৃবৃন্দের কাছে নেতৃবৃন্দের পিছনে সেই ঐশী সমর্থন ছিল না যা সত্য ধর্মের পিছনে থেকে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা বিপ্লব আনয়ন করেছে, কিন্তু বয়াতকারীদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। বয়াতের অর্থই হল আনুগত্যের মাঝে নিজেকে বিলীন করা, আর এই অর্থ এত সুমহান যে জাগতিক বিষয়ের আনুগত্য এর সামনে দাঁড়াতেই পারে না। তিনি বলেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটি এমন একটি শিক্ষা, এমন একটি রহস্য যে যতদিন কোন জাতি এটি অনুসরণ না করবে, তারা সত্যিকার কোন ধর্মের অনুসারী হোক বা এটি সম্পর্কে অজ্ঞই থাকুক না কেন, এমন জাতি কখনো সফল কাম হতে পারে না। হযরত মুসলিম ইসলামের এই উক্তিকে আমাদের সবসময় সামনে রাখতে হবে, জাতিসত্তায় পরিণত হতে হলে ঐক্য এবং আনুগত্য একান্ত আবশ্যক। এছাড়া শুধু অধপতন এবং পশ্চাৎপদতাই মানুষ দেখবে, এছাড়া কোরআনও আমাদের সামনে স্পষ্ট করেছে, আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা আন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ অর্থাৎ আল্লাহর রজ্জুকে সবাই সমবেত ভাবে আঁকড়ে ধরো আর ভেদাভেদ করো না। তোমাদের উপর খোদার যে নেমত বর্ষিত হয়েছে তা স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তিনি তোমাদের মাঝে প্রীতি সঞ্চার করলেন, এরপর তার নেমতের কল্যাণে তোমরা ভাই ভাই হয়ে গেলে, তোমরা অগ্নিকুণ্ডলীর কিনারায় দণ্ডায়মান ছিলে তা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করলেন। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী খোলাসা করে বর্ণনা করেন যে হয়তো এর মাধ্যমে তোমরা সঠিক পথের দিশা পাবে। অতএব স্পষ্ট নির্দেশ এটি আল্লাহ তাআলার, কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য এই স্পষ্ট নির্দেশ এবং এই স্পষ্ট উক্তি সত্ত্বেও তারা ভেদাভেদের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। খোদার যে নেমত তাদের উপর বর্ষিত হয়েছে তারা তাকে তারা অবজ্ঞা করেছে, যে সেই পতন এবং অধপতন এবং পশ্চাৎপদতার চরম সীমায় তারা পৌঁছে গেছে। হযরত মসীহ মওউদের যুগ থেকেই মুসলমানরা এই অবস্থার সম্মুখীন। তিনি বলেন যেভাবে মসীহ মওউদ বলেছেন, সেই যুগে এই অবস্থা বিরাজমান ছিল, কিন্তু এখন তো অবস্থা আরো অধপতিত হয়েছে কিন্তু বোঝে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে যদি ভেদাভেদ এবং মতভেদ পরিহার করো আর একজনের আনুগত্য করো, অর্থাৎ যুগ ইমামের এতাত আনুগত্য করো, আল্লাহ তাআলা এই যুগে একজনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের পবিত্র দাস হিসেবে পাঠিয়েছেন, তিনি হলেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম। তিনি বলেন যে আনুগত্য করে আমরা দেখবে সকল কাজে কিভাবে বরকত সৃষ্টি হবে, আল্লাহ তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দেন। তিনি বলেন খোদার হাত জামাতের অনুকূলে কাজ করে, খোদার কুদরত জামাতের পক্ষে প্রকাশ পায়। আর মহানবী সাল্লামের বিভিন্ন উক্তিতে আমরা এটি দেখতে পাই, যতক্ষণ পর্যন্ত এই ঐক্য প্রতিষ্ঠিত না হবে আল্লাহ তাআলা আল্লাহকেও পাবে না এবং অন্যান্য সফলতাও আসবে না। আল্লাহকেও তারাই পায়, তহিদ বা ঐক্যের বা একত্ববাদের প্রকৃত অর্থ এবং মর্ম তারাই বোঝে যাদের ভিতর একতা থাকে। তাই শুধু একথা নিয়ে আনন্দিত হলে চলবে না যে আমরা বয়াত করেছি, বয়াতের প্রকৃত মান অর্জন আবশ্যক। আর বয়াতের অর্থ সেটি যা বয়াতের শাব্দিক অর্থ থেকে বোঝা যায়, তা হল নিজেকে বিক্রি করে দেয়া, বিকিয়ে দেয়া, কেবল তবেই খোদার কৃপা ভাজন হতে পারবো। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমের দৃষ্টান্ত দিয়ে আর অন্যান্য সাহাবাদের সার্বিক দৃষ্টিকোণ থেকে উল্লেখ করে এটি স্পষ্ট করেছেন যে তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি ছিল সঠিক, জাগতিক এবং রাজনৈতিক প্রজ্ঞা তাদের ছিল, আর সময়ে তাদের এ সকল প্রজ্ঞা প্রকাশ পেয়েছে। আর বড় সুন্দরভাবে তারা সুচারুরূপে তারা রাজত্ব করেছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন মনে হতো যে তারা কিছুই জানেন, তারা কিছুই জানেন না। পূর্ণ আনুগত্য এবং নির্দেশাবলী মেনে চলা ছিল তাদের দৈনন্দিন রীতি। নিজেদের সকল মতামত, বুদ্ধি এবং মেধাকে তারা তুচ্ছ জ্ঞান করতেন। পৃথিবী দেখেছেন যে সাহাবারা কিভাবে সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, এই শিক্ষাই
খিলাফতের রাস্তায় ভি ইতাত কে নমুনে আলা তরিন নমুনে দেখায়
ছিল, যার ফলে খেলাফতের রাশেদার যুগে আনুগত্যের সুমহান দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাসে একটা ঘটনা আমরা দেখতে পাই, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধি, মেধা, স্বার্থহীনতা এবং জাতিগত স্বার্থকে অগ্রগণ্য করা দৃষ্টান্ত এটি। হযরত আবু ওবায়দা যুদ্ধকালে হযরত ওমরের পত্র পেয়েছেন, যাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের পত্র এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের কথা তাতে উল্লেখ করা হয়েছে। হযরত ওমর হযরত খালিদ বিন ওয়ালিদকে অপসারণ করে হযরত আবু ওবায়দাকে সেনাবাহিনীর আমির নিযুক্ত করেন। হযরত আবু ওবায়দা হযরত খালিদকে বৃহত্তর জাতিগত স্বার্থের নিরিখে ততক্ষণ তাকে এটি অবহিত করেন যতক্ষণ পর্যন্ত দামেস্কবাসীদের সাথে চুক্তি হয়নি। আর চুক্তিপত্রে দামেস্কবাসীদের সাথে শান্তির চুক্তিপত্রে দস্তখত করিয়েছেন খালেদ বিন ওয়ালিদের হাতে। হযরত খালেদ বিন ওয়ালিদ পরে এটি জানতে পেরেছেন যে আমাকে তো অপসারণ করা হয়েছিল আর তাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে। তিনি এরপর অভিযোগ করেন হযরত খালেদ বিন ওয়ালিদ, কিন্তু হযরত আবু উবাইদা সেটিকে অবজ্ঞা করেন এবং খালেদ বিন ওয়ালিদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ইসলামী মুসলমান জেনারেল হযরত খালেদ বিন ওয়ালিদ তখন খেলাফতের আনুগত্যের সুমহান দৃষ্টান্ত স্থাপন করে বলেন, হে মানব মণ্ডলী, এই উম্মতের আমিন তোমাদের সেনাপতি নিযুক্ত হয়েছেন। হযরত আবু উবাইদাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন উপাধি দিয়েছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রত্যুত্তরে বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে খালেদ আল্লাহর একটি তরবারি আর গোত্রের সর্বোত্তম যুবক। তো এ ছিল সানন্দে যুগ খলিফার সিদ্ধান্তকে শিরোধার্য করা। আজও অনেক সময় এমন ঘটনা ঘটে, সচরাচর দেখা যায় না। আল্লাহ তালার ফজলে জামাতের ভিতরে এতাতের সুগভীর প্রেরণা রয়েছে, কিন্তু কিছু লোক এমনও আছে যা তাদেরকে যখন কোন পথ থেকে অপসারণ করা হয় তারা প্রশ্ন করে, কেন অপসারণ করানো হলো, কি কারণে সরানো হয়েছে, কি ত্রুটি ছিল আমাদের। ইতিহাস যে দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে, এটি যদি সামনে রাখা হয় তাহলে কখনো এই ধরনের প্রশ্ন মাথায় দানা বাঁধতে পারে না বা এমন প্রশ্ন ওঠার কথা নয়। যাই হোক, আমাদের স্মরণ রাখতে হবে যে আজও একই কোরআন আমাদের হাতে রয়েছে, যাতে আল্লাহ তাআলার নির্দেশাবলী রয়েছে, একই রসুলের আমরা অনুসরণ করি যিনি আমাদের পথের দিশা
দিয়েছেন।
হাদিসের গ্রন্থে সেই পথের দিশা আমরা দেখতেও পাই, কিন্তু মুসলমানদের অবস্থা দেখুন, হয়তো তারা পরস্পরের বিরুদ্ধে নৈরাজ্যে লিপ্ত বা পৃথিবীর সামনে তারা হস্ত প্রসারিত করে রেখেছে, হাত পাচ্ছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আজকে এই যে বিভেদ রয়েছে, শিয়া সুন্নির যে ঝগড়া বিবাদ রয়েছে, বরং এখন তো আরো বহু দলে উপদলেরা টুকরো টুকরো হয়েছে, এটি আনুগত্য ছেড়ে দেওয়ার কারণে, তা না করার কারণে হচ্ছে এই পতন। আজকে যদি এরা ঐক্যবদ্ধ হয় তাহলে বিরোধীদের এই আপত্তিও বাতাসে উবে যাবে যে ইসলাম তরবারের মাধ্যমে বিস্তার লাভ করেছে। সাহাবাদের ঐক্য এবং আনুগত্য এমন ছিল যে এটি মানুষের হৃদয়ে জয় করেছে, তাই এই ঐক্যের আজ প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার জামাতের মনোযোগে দিকে আকর্ষণ করেছেন যে মসীহ মওউদের জামাতকে, অর্থাৎ তোমাদের মাঝে সাহাবাদের বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া চাই, সাহাবাদের রঙে রঙিন হওয়া আবশ্যক, যেন তোমাদের সত্যতার তরবারি শত্রুকে খণ্ড বিখণ্ড করে। আর এটি তখনই সম্ভব হবে যখন পূর্ণ আনুগত্য অনুবর্তিতার চেতনা আমাদের সবার মাঝে সৃষ্টি হবে। সবাই যদি নিজের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টির চেষ্টা করে তাহলে সম্ভব হবে। যদি আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্য করা হয় তাহলে সেই জ্যোতি এবং সেই নূর থেকে অংশ লাভ হবে যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এটি অনেক বড় একটি দায়িত্ব এক আহমদির, অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার পর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম এর এমন দৃষ্টান্ত স্থাপন করুন যা পৃথিবীর মনোযোগ নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এই অস্ত্রের মাধ্যমে আমরা পৃথিবীর মন জয় করতে পারব আর এর মাধ্যমেই পৃথিবীকে আল্লাহ এবং রসুলের পবিত্র চরণে উপস্থিত করতে পারবো। এর শক্তিতে বলিয়ান হয়ে পৃথিবীকে পথের দিশা দিতে পারবো, পৃথিবীর ফিতনা ফাসাদ এবং নৈরাজ্যের অবসান ঘটাতে পারবো। যেমন আমি যেভাবে বলেছি, আমাদের কাছে কোরআনের আকারে খোদা তালার আদেশ নিষেধ রয়েছে যা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, এবং আমাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়েছে, অনুসরণীয় আদর্শ রয়েছে, যার আনুগত্য করা, যার ইতাআত করা আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। আমাদের মাঝে উলিল আমরের
আধ্যাত্মিক
ব্যবস্থাপনা রয়েছে যা আল্লাহ এবং রসুলের নির্দেশের প্রতি সবসময় মনোযোগ আকর্ষণ করে থাকে আমাদের। তাই আমাদের মাঝে এবং অন্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য সৃষ্টি করতে না পারার কোন কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুযোগ এবং তৌফিক দান করুন, সেই সামর্থ্য দিন। আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের কাছে যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা যেন পূর্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله